শুরু হচ্ছে আজকের সাপ্তাহিক আলোচনার অনুষ্ঠান আলাপন। আর আলাপন প্রতি শুক্রবারে আপনারা জানেন রোকেয়া হায়দার সঞ্চালন করেন, আমি সহায়তা করি, আজকেও আমি সঙ্গে আছি রোকেয়া পা,
আমরা দুজনেই করি।
হ্যাঁ, আজকের আলাপনে আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের একেবারে শেষ মুহূর্তের পরিস্থিতি কি, সেই নিয়েই আমরা আলোচনা করব। আর আজকের আলোচনায় আপা আমাদের সঙ্গে কিন্তু কোন বাইরের প্যানেল গেস্ট নেই, আমরা আজকে অনেকটা রিপোর্টিং স্টাইলে অবস্থাটা জানবো
বিভিন্ন জায়গা থেকে।
আর
শ্রোতা দর্শক, আপনাদের সবাইকে আলাপনের আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই মনে করে দিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠান চলাকালে সরাসরি আপনারা টেলিফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 2026193062 স্টুডিওর এই নাম্বারে যোগাযোগ করুন, মন্তব্য প্রশ্ন রাখুন।
হ্যাঁ, আজকের এই আলাপনের আলোচনায় মূলত আমরা এবং আপনারা যারা শ্রোতারা আমাদের তারাই যোগ দিচ্ছি এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা আছেন তাদের কথা বলি আমি। আপনারা জানেন যে আনিস আহমেদ
এই মুহূর্তে
বাংলাদেশে অবস্থান করছেন, এই নির্বাচন উপলক্ষেই তিনি গিয়েছেন এবং সেখানে এই মুহূর্তে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন, যদিও সেখান থেকে আমরা
চট্টগ্রাম বাংলাদেশী
না না আমি বলছি যে বাংলাদেশ বলতে ঢাকা রাজধানী ঢাকায় নয়, হ্যাঁ ঢাকা কেন্দ্রিক যেহেতু নির্বাচনের প্রয়োজন বেশি। আনিসের কাছ থেকে শোনার আগে আমি কি নামগুলো বলে দিই যারা যারা আসছেন?
বলে ফেলো।
আচ্ছা, আনিস আহমেদ সবার আগে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন, এরপরে নাসরিন হুদা বিথি আছেন, প্রতীক ওমর বগুড়া থেকে অংশ যোগ দিয়েছেন, হাসান ফেরদৌস চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন এবং আরো যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে, শরীফ মুজিব ঢাকা থেকে, আজমির হোসেন কনক ঢাকা থেকে, মোয়াজ্জেম হোসেন শাকিল চট্টগ্রাম কক্সবাজার থেকে, আকবর হায়দার কিরণ নিউ ইয়র্ক থেকে, আবু নাসের রাজীব ক্যালিফোর্নিয়া থেকে।
বেশ, খুব ভালো।
আমরা আনিস ভাইয়ের বক্তব্য শুনি, কি দেখলেন তিনি?
ধন্যবাদ। আমি বস্তুত চট্টগ্রামে নয়, আরো স্পষ্ট করে বললে বলতে হয় কক্সবাজারে আছি এখন।
বেশ ভালো, এখন কি দেখছো? কি
তো যদি নির্বাচনের পরিবেশ বলা হয় তাহলে এটা এক ধরনের মিশ্র পরিবেশ এবং আমরা দুপক্ষ থেকে দু ধরনের কথা শুনছি। এর মধ্যে আমরা আওয়ামী লীগের যে জোট মহাজোট এবং আবার ঐক্যজোট যেখানে বিএনপি রয়েছে এদের নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি প্রায় সর্বত্র, চট্টগ্রামে বলুন কক্সবাজারে বলুন, প্রায় সর্বত্রই দেখা গেছে যে একে অপরের সমালোচনা করছেন। যেখানে বিএনপি বলছে যে তাদের মিটিং মিছিল করতে দেয়া হচ্ছে না কিংবা মামলা হামলার সম্মুখীন হচ্ছেন তারা,
নানা অসুবিধার কথা তুলে ধরছেন তারা,
নানান অসুবিধার কথা বলছেন। সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা কিংবা তাদের নির্বাচন বিষয়ক সমন্বয়করা বলছেন যে এরকম কিছু ঘটছে না, বিপুল সংখ্যক লোক এই নির্বাচনে আসবেন বলে তারা আশাবাদী এবং তারই সঙ্গে তারা মনে করছেন যে এটা বোধহয় বিরোধী দলের একটা কৌশল যে তারা নির্বাচনে নামছেন না। কাজেই এ নিয়ে তো মতভেদ আছে। আর আমরা যেটা দেখেছি বাইরে সেটা কোন কোন এলাকায় কক্সবাজারে এবং চট্টগ্রামে কোন কোন এলাকায় আওয়ামী লীগের পোস্টার এবং প্রচারণা অনেক বেশি বিরোধী দলের তুলনায়।
আমরা ছবিতে এবং ভিডিও টেলিভিশনে এগুলো দেখতে পাচ্ছি।
মতিউর রহমান চৌধুরীর সর্বশেষ রিপোর্টটিতেও কিন্তু এরকম ছিল যে ঢাকায়
ভালো দেখা যায়,
প্রচারণা কম।
হ্যাঁ,
আচ্ছা, নাসরিন হুদা বিথির কাছে যাওয়ার আগে আপা আমাদের কাছে চমৎকার একটি রিপোর্ট।
কক্সবাজারে আবার কোন কোন এলাকায়, আমি কিছুক্ষণ আগে রাখাইনদের এলাকায় ছিলাম, সেখানে দেখলাম যে বিএনপির প্রচুর পোস্টার ঝুলছে,
মানে রোহিঙ্গাদের এলাকায়, রোহিঙ্গা ক্যাম্পের এলাকায়।
না, রোহিঙ্গা ক্যাম্পে না, চট্টগ্রাম কক্সবাজারেরই যেখানে রাখাইনরা প্রচুর সংখ্যক থাকেন, সেই রাখাইন সম্প্রদায়ের এলাকায় আমি দেখলাম যে বিএনপির প্রচারপত্র যথেষ্ট এবং দু একজনকে জিজ্ঞেস করায় তারা বললেন যে হ্যাঁ এখানে এই বিশেষ প্রার্থী অনেক বেশি জনপ্রিয়। কাজে যেটা যেটা বলছিলাম যে মিশ্র অনুভূতি আসছে
সব জায়গাতে,
পরিষ্কার করে বলাটা মুশকিল।
আচ্ছা,
আমি বলছিলাম যে নাসরিন হুদা বিথির সরাসরি আলোচনায় যাওয়ার আগে বিথির এর আগে পাঠানো একটি চমৎকার রিপোর্ট আছে যেখানে বাংলাদেশের বিশেষ করে ঢাকা কেন্দ্রিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মন্তব্য বক্তব্য উঠে এসেছে নির্বাচন নিয়ে তাদের ভাবনার কথা। খুব বড় নাম, তিন সাড়ে তিন মিনিট। তাওহিদুল ইসলামকে অনুরোধ করছি এটি চালানোর জন্য।
একাদশ জাতীয় নির্বাচনের আর মাত্র বাকি একদিন, ইতিমধ্যে সব ধরনের প্রচার প্রচারণা শেষ, এখন শুধু ভোটারদের প্রার্থী নির্বাচন করার পালা। শুনবো নির্বাচন নিয়ে ভোটারদের অভিমত।
ভোটারের চিনা অনুযায়ী ভোট দিব তো একজনকে, যারাই দিই যেই দল উন্নত করবো দেশকে গঠন করবো তাকে দিব।
আমি রিক্সা চালাই, আগে আমরা সঠিকভাবে ঢাকা শহরে শান্তিতে রিক্সা চালাইতে পারতাম না, এখন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আমরা রিক্সা চালাইতে পারি। দেশে কর্মসংস্থানের অভাব,
ভালো একটা সরকার চাই যাতে আমাদের মতন মেয়েরা যাতে রাস্তায় রাস্তায় না ঘুরতে হয় কাজের জন্য, বুঝছেন? এইটাই জন্য আমরা যে ভালো হবে তাকে আমরা ভোট দেব।
ভোটার হয়েছি, এখন আলাদা যদি বাসে দেশে যাবো ভোট দেব, তো আশা করছে যে সরকার বেশি উন্নয়ন করতেছে তারই আমরা ভোট দিব।
আমি ভোটার ভোট দিব, সুন্দর পরিবেশ থাকলে ভোট দিব।
আমার মতে আমাদের যে সরকার এখন আছে, আমরা যদি সেভাবে ওনাকে সাপোর্ট করি বাংলাদেশ ভবিষ্যতে আরো উন্নতির দিকে, আরো একদম উন্নতির অগ্রযাত্রা একদম সামনের দিকে গিয়ে যেতে পারি।
শুধু মানুষের একই কথা যে এই সরকার ভালো উন্নয়ন করছে, ঠিক আছে, তা আমরা মনে করেন যোগ্য ব্যক্তি যে আমরা তাকিয়ে দিব, ঠিক আছে, আমরা নৌকাপারকে ভোটটা দিব।
এই দেশের জনগণের ভাগ্য যে পরিবর্তন করতে পারবে সেই পক্ষেই আছে, আমরা ভোট কেন্দ্রে যাব এবং সঠিক সময় সঠিক ভোটটা ঠিক আমাদের পছন্দ মতন দিব।
যিনি যোগ্য, যিনি নেত্রী ভালো, ওনাকে আমরা ভোট দিব।
যে সরকার ভালো করবে ওই সরকার আমরা ভোট দিব, ঠিক আছে, যে উন্নয়ন করবে হ্যাঁ ওনাকে আমরা ভোট দিব।
তাহলে ভোটটা কেমনে দিবার যাই, মানে আমি তো ভোটটা ছুরি পাইলাম না, যাইতেও পারলাম না, তো তাহলে হানকা ভোটটা তো মূল্যমানই আসিল, আশা তো করছিলাম যে ভোটটা দিমই আমরা।
সুস্থভাবে ইলেকশন হলে আমরা যাকে তারে ভোট দিব, যার ভালো লাগে তারে ভোট দিব।
আমি ওরকম ব্যক্তিকে ভোট দিব যাকে ভোট দিলে আল্লাহর কাছেও যেন আমি পরকালে জবাব দিতে পারি, ওরকম ব্যক্তিকে আমি ভোট দিব।
আমি ঢাকারই ভোটার একজন, ভোট যেহেতু আমার গণতান্ত্রিক অধিকার, সো যারা তরুণকে নিয়ে কাজ করবে, তরুণের শিক্ষা নিয়ে কাজ করবে, তরুণের বিভিন্ন জব ক্ষেত্রে কাজ করবে, আমি তাদেরকেই ভোট দিব।
আমি এবং আমার মতো আশা রাখি 80% সরকারি কর্মকর্তারা মনে হয় উন্নয়নের জোয়ারটাই যাবে এবং সুযোগ সুবিধা যারা যেখানে বেশি পায় সেটাকেই টানবে।
এছাড়া নির্বাচন নিয়ে প্রধান দুটি দল পরস্পর বিরোধী কথা বলছেন।
আমরা দিন দিন অত্যন্ত আশাবাদী যে এবারও আওয়ামী লীগ নিশ্চয়ই 2/3 সিট নিয়েই পার্লামেন্ট গঠন করবে।
আমরা যে ধানের শীষের প্রচারণাটা করব, কিভাবে করব, ধরেন যারা ধানের শীষের যারা ভোটার আছে অথবা এটাকে যারা সাপোর্ট করে ওদের বাসায় বাসায় গিয়ে যে কে ধানের শীষের ভোটার ওইভাবে লিস্ট করে তাদেরকে বাসায় মানে এলাকা ভিত্তিক তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে।
ধানের শীষ যেটা চাচ্ছে যে ওরা জানে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা জিততে পারবে না, এই কারণে ওনারা এই মিথ্যা প্রোপাগান্ডাটা রটায় যে ওনাদেরকে পোস্টার লাগাইতে দিচ্ছে না, নির্বাচন করতে দিচ্ছে না। অ্যাকচুয়ালি ওনারাই করে না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য, পাবলিকের সমর্থন আদায় করার জন্য শুধু মিথ্যা কথাটা বলে তারা নির্বাচনকে প্রভাবিত করতে চায়।
ওরা বলেছে যে আমাদের কর্মীরা আওয়ামী লীগের কর্মীরা তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে আহত করছে, কারো ছিনতাই করছে, মেয়েদের কাপড় চোপড় টেনে ছিঁড়ছে, এটা আসলে সম্পূর্ণ মিথ্যে কথা, এ ধরনের কোনো কাজ আমাদের এই অঞ্চলে হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার করছে, আমাদের এই নির্বাচনটাকে অসুন্দর করার জন্য এবং বানচাল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা তারা করছে।
ভোটের মাঠে সাধারণ জনগণ বলছেন যে দল দেশের উন্নয়ন ঘটাবে সে দলকে তারা তাদের মূল্যবান রায়টি দেবেন। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চমৎকার রিপোর্ট শুনলাম আপা।
হ্যাঁ, বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন পর্যায়ে তাদের মন্তব্য রেখেছেন, তাদের মতামত প্রকাশ করেছেন এবং স্পষ্টভাবে তারা বলেছেন।
এই রিপোর্টের রিপোর্টার নাসরিন হুদা বিথি আমাদের সঙ্গে লাইনে আছেন। আপনি এই রিপোর্ট করতে গিয়ে মাঠে মাঠে ঘুরেছেন, বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা দেখেছেন, মানুষের সাধারণ মানুষের বক্তব্য আমাদের শোনালেন, কিন্তু নেতা নেত্রীদের বক্তব্য কি মনে হয়েছে আপনার কাছে?
নাসরিন, হ্যালো,
আমি বলছি, আমি এর আগে দুটো তিনটে রিপোর্ট আমি আওয়ামী লীগ এবং বিএনপি যেমন মির্জা এবং সাবিস্তান চৌধুরী ওনাদের সাথেও যেমন আনিস আহমেদ রিপোর্ট করেছেন আমি সাথে ছিলাম এবং তারা বলেছেন দুপক্ষেই কথা বলেছেন, আওয়ামী লীগ বলেছেন তারা কোনো বাধা দেন না, বিএনপি বলেছেন আমাদের কাজ করতে দেয় না, আমরা কিছু কোনো কাজ নির্বাচনী প্রচারণা চালাতে পারিনি। এই জিনিসগুলো আমরা শুনেছি বারবার সবার কাছে,
কারণ আমি যেহেতু আনিস আহমেদের সাথে ছিলাম।
কিন্তু নাসরিন, যে প্রশ্নটা আমাদের, যে বিভিন্ন জায়গায় ঘুরে নিজের চোখে যারা দেখছে সংবাদদাতারা, তাদের যে অভিব্যক্তি, সেই প্রেক্ষিতে আমাদের প্রশ্নটা ছিল সেলিমার তরফ থেকে, যে তুমি নিজে কি দেখলে?
আমি তো আমি একই দেখলাম যে 90% হলো নৌকার প্রচার প্রচারণা এবং বাকি 10% হবে হয়তো বা অন্য সব দলের মিলে। তো এই সব জায়গায় নৌকা নিয়ে প্রচার প্রচারণা পোস্টার এবং অন্যান্য পোস্টার গুলো আসলে সেরকম চোখে না পড়ার মতোই, যাও দু একটা এখন আজকে কালকে হঠাৎ আমরা চোখে পড়লো মই, তারপরে তারপরে হলো আপনার ধানের শীষ, তারপরে হাত পাখা, এগুলো দু একটা ছিল।
আমরা এই দুই তিন দিন ধরে দেখছি বগুড়া থেকে আমাদের প্রতিকমর বিভিন্ন রকম সহিংসতার রিপোর্ট পাঠাচ্ছে, তো প্রতিকমর আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা তার কাছে আসল অবস্থা একটু শুনি। প্রতিকমর, কেমন অবস্থা আপনার, একদম শেষ অবস্থা কি দেখছেন, গ্রামগঞ্জের কি অবস্থা ভোটের?
গ্রামগঞ্জের আসলে আমি ভোটের নিউজ করার জন্য শুধু বগুড়া না, আমি উত্তর অঞ্চলের রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা এবং রংপুরেও আমি স্থানীয় যে সাংবাদিকরা আছে তাদের মাধ্যমে আমি খোঁজ নিয়েছি। আর আমি বগুড়ার যে অঞ্চলটা এখানে আমি প্রত্যক্ষ ভাবে যেটুকু আমি দেখেছি এবং দেখছি, আসলে মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, মানে 30 তারিখে তারা কেন্দ্র গিয়ে ভোট দেবে এমন কথা তারা শুরু থেকে বলে আসছে, কিন্তু মাঝখানে সহিংসতার ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে যেগুলো আসলে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। একেবারেই প্রত্যন্ত অঞ্চলে যে সাধারণ মানুষরা আছে তারা আসলে এই ভয়টা বেশি পাচ্ছে যে আগামী 30 তারিখে তারা কোন রকম সহিংসতা মুক্ত ভাবে জীবনের ঝুঁকি ছাড়া গিয়ে ভোট দিতে পারবে কিনা, এমন একটা আশঙ্কা এখনো বিরাজ করছে তাদের মধ্যে, এখনো কাটেনি। এটার কারণ হিসাবে তারা যেটা বলছে যে এখানে ধরেন বগুড়ার 2টা আসনে গেল কয়েক সপ্তাহে, মানে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কয়েকটা সহিংসতার ঘটনা ঘটেছে, এগুলোর প্রভাব আসলে সাধারণ ভোটারদের মধ্যে পড়ছে।
আচ্ছা, মিলিটারি সেনা নামানোর জন্য অনেকে উন্মুখ হয়েছিলেন, সেনা নামার পরে পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা এবং মানুষের মনের ভিতরে কোনো স্বস্তি ফিরে এসেছে কিনা আগের আগের চেয়ে?
আসলে সেনা মোতায়েনের পরে বগুড়া সহ উত্তরাঞ্চলের যে জায়গাগুলোতে আমি খোঁজ নিয়েছি, সেনার টহলটা আমাদের এই এলাকাতে সেইভাবে আমাদের চোখে পড়েনি। যেদিন প্রথম সেনা মোতায়েন করে তারা রাস্তা দিয়ে শুধু উপজেলা পর্যায়গুলোতে তাদের গাড়ির যে বহরটা গিয়েছে আমরা সেটুকুই লক্ষ্য করছি, তারপরে আসলে ওইভাবে তেমন কিছু লক্ষ্য করিনি।
তার মানে জনমনে সেনাবাহিনী নামার পর জনমনে সেই রকম কোন স্বস্তি আসেনি?
না, সেরকম কোন স্বস্তি আসেনি, তারা একটা চাইছিল যে সেনাবাহিনী আসলে পরিস্থিতি হয়তো কিছুটা স্বাভাবিক হবে, তো সেক্ষেত্রে আসলে সেনাবাহিনীর টলটা ওইভাবে না হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে এখনো ওই
শঙ্কা রয়ে গেছে,
পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না।
আচ্ছা, ওই সব এলাকায়, উত্তরবঙ্গের এলাকায়, বগুড়া থেকে রাজশাহী, নাটোর এইসব এলাকাতে
এবার উত্তরবঙ্গে যাই একটু, চট্টগ্রামের দিকে আমরা।
চট্টগ্রামে রয়েছেন হাসান ফেরদৌস আর মোয়াজ্জেম হোসেন শাকিল।
শাকিল এখনো যোগ দেননি, একটু পরে যোগ।
তো আমরা হাসান ফেরদৌসের কাছ থেকে শুনি।
জি
হাসান ফেরদৌস, ওখানে কি পরিস্থিতি?
আসলে সারা দেশের পথে চট্টগ্রামের অবস্থা, আমরা আজকে সারাদিনে বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আমি এখনো রাস্তায় আছি। রাস্তা চট্টগ্রাম শহর একটা ফাঁকা বলা যায়, শহর কেন্দ্রিক যে অবস্থাটা সেটি সবাই মনে হচ্ছে রাস্তা মানুষজন খুব করছে, কম চলাফেরা কম করছেন, অনেকেই বাসা বাড়িতে চলে গেছেন, সবাই আগামী একদিন পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচন নিয়ে আমাদের মধ্যে একটা ভোট দেওয়ার উৎসব তাদের মধ্যে আছে, কিন্তু আবার এদের মধ্যে একটা শঙ্কাও আছে যে নির্বাচনটা তারা ভোট দিতে পারবেন কিনা, তাদের পছন্দের প্রার্থীটিকে বাছাই করতে পারবেন কিনা, এই নিয়ে নানা রকমের আলোচনাও আছে, বিভিন্ন জায়গায় আলোচনা চলছে বা লোকজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। আমরা কথা বলেছিলাম যে বিএনপির প্রার্থীদের সাথে, বেশ কয়েকজন নেতার সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা ঘুমোতে পারছেন না, তাদের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, নানাভাবে নির্যাতন করা হচ্ছে, এর মধ্যে
নিরসরাইতে তাদের যে বিএনপির একজন প্রার্থী তার উপর হামলা করেছে বলে তারা একটু অভিযোগ করেছেন। এছাড়া পটিয়া সব বিভিন্ন জায়গায় তাদের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এরকম অসংখ্য অভিযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু শহরে বড় ধরনের কোন ঘটনা গত এক দুদিনের মধ্যে ঘটেনি, কিন্তু বিচ্ছিন্ন আকারে শহরের বাইরে গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু ঘটনাগুলো ঘটছে। ফলে মানুষের মধ্যে একটা শঙ্কা যে কথাটা বলা হচ্ছে সেটা তারা 30 তারিখ একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন যে কথাটি বলা হচ্ছে সেটির জন্য তারা আসলে উন্মুখ হয়ে আছেন। আসলে তারা কিভাবে ভোটটি দেবেন, তারা ভোটটা কেন্দ্রে যাবেন কিভাবে বা ভোটটা কিভাবে দেওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে আসলে একটা অবস্থা। এর মধ্যে সকালে যে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা কমিটিতে তাদের সাথে বৈঠক করা হচ্ছে এবং এখানে ম্যাজিস্ট্রেটদেরকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা প্রশাসন আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা বলছি, তারা বলছে যে আমরা নির্বাচনটাকে শান্তিপূর্ণ করতে চাই, কিন্তু কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা কিছু হয় সেজন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত আছে এবং সব ধরনের প্রস্তুতি তাদের আছে বলে তারা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলেছে। এবং কালকে সকাল দিকে একটা বৈঠকও ডেকেছেন, তারা একটা প্রেস কনফারেন্স করবেন বলছেন যে এই নির্দেশনা তারা কি কি নির্দেশনা দিতে চান এরকম একটি কথা তারা বলেছেন।
আপনি চলে যাবেন শুনেছিলাম, তো সর্বশেষ কিছু বলতে চান কিনা যাওয়ার আগে?
সেনাবাহিনী নামার কথা বলা হয়েছে, সেনাবাহিনী তো মাঠে নেমেছে, আমরা বেশ কয়েকটি জায়গায় অবশ্য সেনাবাহিনীকে টহল দিতে দেখেছি, বিশেষ করে রোহিঙ্গা শিবিরের কাছে সেনাবাহিনী যথেষ্ট ছিল, যাতে করে রোহিঙ্গারা যারা বাংলাদেশের নাগরিক নন তাদেরকে কোন পক্ষ ভোটের কারণে ব্যবহার না করেন সেনাবাহিনী নজর দিচ্ছে। তবে এ কথা সত্যি যে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হওয়ার পর একটা আশ্চর্যজনকের জনক নীরবতা থমথমে ভাব এসছে এবং আমি যে হোটেলে আছি, আগামীকাল আমার ঢাকা যাওয়ার কথা, হোটেল কর্তৃপক্ষ আমাকে গাড়ি দেবে কথা ছিল, আজকে তারা জানালো যে অনুমতি পাওয়া যায়নি গাড়ি বের করার, হোটেলের গাড়ি বের করার, কাজে আমাকে হয়তো বিকল্প ব্যবস্থা দেখতে হবে। তবে লোকাল ফ্লাইট গুলো চলছে। আজকে আবার আরেকটি খবর আমরা জানতে পারলাম যে বিদেশের যে সমস্ত ফ্লাইট সেগুলো অব্যাহত থাকবে, সেগুলোতে হস্তক্ষেপ করা হবে না, তবে স্থানীয় ফ্লাইট গুলি আগামীকাল পর্যন্ত চলবে বলে আমার মনে হচ্ছে, কারণ আমি এয়ারলাইন্স এর সঙ্গে কথা বলেছি এবং ঢাকায় যে হোটেলে থাকবো তারা বলছে যানবাহন পাঠাবো। কাজে ব্যাপারটা হচ্ছে এই যে কোন জিনিসই চূড়ান্ত নয় এবং অন্যান্যরা যারা বলছিলেন একটু আগেই শুনছিলাম যে আশা এবং আশঙ্কা প্রায় সমান্তরালে চলছে, কারণ বিরোধী দল এক ধরনের কথা বলছেন, সরকারি দল যারা এখনো ক্ষমতায় আছেন তারা এক ধরনের কথা বলছেন, কাজে সব মিলিয়ে এক ধরনের আশঙ্কা বিরাজ করছে। তারপর নির্বাচনের ফলাফলে কার কি প্রতিক্রিয়া হবে
সেটাও দেখার ব্যাপার,
সাধারণ মানুষের একটা চিন্তা ভাবনা কাজ করছে, কাজে নিরাপত্তার ইস্যুটা অত্যন্ত জরুরি একটা ইস্যু।
আনিস, অনেক অনেক ধন্যবাদ, নিরাপদে ঢাকায় ফিরে যাও সেটাই আমরা আশা করছি, তো আবার যোগাযোগ হবে।
আচ্ছা, আমাদের সঙ্গে ইতিমধ্যে আপা যোগ দিয়েছেন শরীফ মুজিব এবং আজমির হোসেন কর্ণ ঢাকা থেকে।
হ্যাঁ, তো আমরা চট করে দুজনের কাছ থেকে জেনে নিই, শরীফ মুজিবের কাছ থেকে প্রথমে, যে মাঠ পর্যায়ের পরিস্থিতি কেমন দেখছে শরীফ মুজিব?
আমার মনে হয় আনিস ভাই যেটি বললেন যে নিরাপত্তা পরিস্থিতি,
হ্যাঁ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে
শরীফ মুজিব, নিরাপত্তা অবস্থা কি?
আমি যেটা নিরাপত্তার বিষয়টা যেটা দেখলাম যে ঢাকা প্রথমত একেবারেই ফাঁকা, ঈদের আগে যেমন ফাঁকা হয়ে যায় এভাবেই ফাঁকা হয়ে গেছে পুরো ঢাকা শহর। এখন রাস্তায় সন্ধ্যার পরে বিশেষ করে থমথমে অবস্থা, লোকজন তেমন নেই। আমি কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে আমি বাসায় ঢুকেছি, তো আজকে এমনি আমি এর মধ্যে পুলিশ, র্যাব, বিজিবি, তারপরে আর্মির টহল আমি দেখেছি এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তারা চেক করছে, গাড়ি তল্লাশি করছে, মোটরসাইকেল আজকে শেষ অবশ্য মোটরসাইকেল তল্লাশি করছে। আজ বিকেলে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, তিনি আজকে একটা কেন্দ্র পরিদর্শন করে কাকরাইল উচ্চজিত ফ্লাওয়ার স্কুলের, কেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন, প্রেস কনফারেন্সে অংশ নেন এবং তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি যে বিষয়গুলো বলেছেন যে পুলিশে তাদের নিরাপত্তা পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন ভোটাররা, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বা সব প্রার্থী ও এজেন্টকেও পুলিশ বিশেষ নিরাপত্তা দেবে, কোন ভোটার নির্বিঘ্নে ভোট দিতে যাওয়ার সময় যদি কোনো বাধা পায় তাহলে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারকে জানাতে পারবেন, চাইলে কোনো বাহিনীর কাছেও অভিযোগ জানাতে পারবেন। এছাড়া জরুরি হেল্পলাইন 999 ফোন করেও তিনি সেবা পাইতে পারেন, তিনি জানান। আর আসাদুজ্জামান মিয়া তিনি আরো বলেন যে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট ভোটাররা যেন ভোট দিতে পারে সে চেষ্টা তাদের অব্যাহত থাকবে। যান চলাচল প্রসঙ্গে তিনি বলেছেন যে যারা প্লেনে ট্রেনে বা বাসে কোথাও যাবেন বা তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখালে বাধাহীন ভাবে তারা চলতে পারবেন, তবে সেক্ষেত্রে পাসপোর্ট, টিকিট বা প্রয়োজনীয় কাগজপত্র তাদের থাকতে হবে বা দেখাতে হবে। যান চলাচল নিয়ন্ত্রণের আওতায় মুক্ত থাকবে অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহ। পুলিশ দেখবে যে এসব যানবাহন, যে যানবাহনগুলো ভোটের দিন ব্যবহার হবে এগুলো কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, এটাই পুলিশের দেখার বিষয় বলে ডিএমপি কমিশনার জানালেন। আর তিনি বলেছেন যে এই ঢাকায় নির্বাচন হবে 2113টি কেন্দ্রে, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য এবং আনসাররা দায়িত্ব পালন করবেন এবং 4-5টি কেন্দ্রকে নজরদারির আওতায় রাখবে পুলিশ এবং টহল বাড়াবেন। এর বাইরে ঢাকা মহানগর এলাকা থানা ও বিভাগীয় পর্যায়ে পর্যাপ্ত পুলিশ প্রয়োজনে রিজার্ভ রাখা হয়েছে, যে কোনো সময় তারা যাবে। আর এছাড়া
যানবাহন চলাচলের ক্ষেত্রে কোন কোন যান চলতে পারবে না, কোনটা চলতে পারবে, কবে থেকে কতদিন চলতে পারবে না, তারপরে
গ্রেফতারের
অনেক খবর পাওয়া যাচ্ছে যে প্রতিদিন নানানভাবে গ্রেফতার হচ্ছে, এভাবে এ সম্পর্কে একটু বলবেন।
পুলিশ ডিএমপি কমিশনারকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আমি গিয়েছিলাম প্রোগ্রামে, প্রশ্ন করা হয়েছিল যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসছে পক্ষপাতমূলক আচরণ করা, যে তারা নির্বাচনকে সামনে রেখে পক্ষপাতমূলক আচরণ করছে। উনি খুব ক্লিয়ার জানিয়ে দিলেন যে পুলিশ পক্ষপাতমূলক কোনো আচরণ করছে না, পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ তথ্য নির্ভর নয়, উনি ঠিক এমনটাই বললেন। তিনি বললেন যে আমি খুব নিশ্চিত করে বলতে পারি যে ঢাকা মহানগরীতে সুস্পষ্ট অভিযোগ, ওয়ারেন্ট বা মামলা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না। তিনি বলেছেন যে পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে পেশাদারিত্বের সঙ্গে অনুরাগ বিভাগের ঊর্ধ্বে উঠে পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, সুমহান এই দায়িত্ব সংবিধান ও আইনের আলোকে পালন করতে পুলিশ বাহিনী বদ্ধপরিকর, উনি একেবারে এভাবে বললেন। তবে একটা বিষয় কিন্তু আমি আসার সময় আজকে দিনভরে বেশ কয়েক জায়গা থেকে আমাকে অনেক ভোটার প্রশ্ন করেছে যে আজকে অনেকে ঢাকা শহরে যারা থাকে তার বেশিরভাগই ভাড়াটিয়া, জাতীয় পরিচয়পত্র যখন করা হয়েছিল তখন একটা ঠিকানায় পরিচয়পত্র ছিল এবং সেখানে আসছে ভোটার হয়েছে, কিন্তু হয়তো একজনের বাসা রামপুরা কিন্তু সে আজ চলে এসছে মিরপুরে। এখন মিরপুর থেকে যদি কোনো যানবাহনই না চলে তাহলে কি করে রামপুরায় যে ভোট দিবে, এবং এরকম হাজার হাজার ভোটার আছে ঢাকা শহরে,
তার মানে ঠিকানার কারণে অনেকের ভোট মানে ভোট দিতে যাওয়াতে অসুবিধা হতে পারে।
হ্যাঁ, এরকম হাজার হাজার ভোটার মিসিং হবে যারা ভোট দিতে যেতে পারবে না। একজন মুরব্বী হয়তো, আমি অল্প বয়স, আমি যেতে পারবো যে কোনো একটা উপায়ে অবলম্বন রিক্সায় করে যাবো, একজন বয়স্ক মানুষ তো যেতে পারবে না। কিন্তু আর আর ওই দিন শুধুমাত্র তো প্রত্যেকটা জিনিসই, আর ইভেন রিক্সাও চেক করবে, সুতরাং এই চেকিং এইগুলোকে ওভারকাম করে কেউ অত দূরে ভোট দিতে যাবে কিনা এইসব প্রশ্ন করেছে, কি করে আমাদের জন্য এইসব ভোটারদের জন্য সরকারের কোনো ব্যবস্থা আছে কিনা, এই বিষয়গুলো অনেকেই প্রশ্ন করেছে।
এটা আছে কিনা, কোনো পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হয়েছে ভোটে যাওয়ার জন্য,
কোথাও কি পাবলিক ট্রান্সপোর্টেশন মানে সরকারি ব্যবস্থায় নিয়ে যাওয়া হবে ভোট কেন্দ্রে, এরকম কিছু খবর পাওয়া গেছে?
কোনো এমন কোনো খবর পাওয়া যায়নি, আমরা চেষ্টা করেছি জানার জন্য, কেউ বলতে পারেনি।
না, তবে বাংলাদেশের নির্বাচনগুলোতে ঐতিহ্যগতভাবে দেখা যায় যে প্রার্থীরা গাড়ির ব্যবস্থা করে ভোটারদেরকে নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে, গ্রামে গঞ্জে ভ্যান বা রিক্সা,
সেটা কিন্তু গ্রামে গঞ্জে, মিরপুর থেকে গুলশান বা মিরপুর থেকে রামপুরা অথবা শান্তিনগর, সেটা তো আমরা করতে দেখিনি অতীতে।
আপনি জানেন যে আমাদের কিছুক্ষণ আগে কথা বললেন নাসিরুদ্দিন দিছি, উনি এখন শান্তিনগর থাকে, কিন্তু উনি কিন্তু ভোটার অনেক দূরে। হ্যাঁ, এরকম আমার নিজের ক্ষেত্রেও এটা, হ্যাঁ অনেকেরই আছে, হ্যাঁ অনেকেরই আছে যারা আমাকে আজকে অনেকেই এই ধরনের প্রশ্ন করেছে। ইভেন সকালবেলা আজকে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাকে অনেকে, যেহেতু সাংবাদিক, আমাকে অনেকেই প্রশ্ন করেছে, তা আমি এই প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারিনি, আমি জানার চেষ্টা করেছি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে, ইভেন পুলিশের সঙ্গেও, তারা আমাকে কোনো সদুত্তর দিতে পারেনি।
আচ্ছা, আপনি আমাদের সঙ্গে কিছু আরো কিছুক্ষণ থাকলে আমার মনে হয় আরো কিছু প্রসঙ্গ আমরা আলাপ করতে পারবো। তার আগে নাসরিন হুদা বিথি আবার কিছু একটা বলতে চান।
আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আজকে মোটামুটি ঢাকা শহর ঘুরে যা দেখলাম, যেমন গতকালকে মানে আজকে সকাল 8টায় প্রচার প্রচারণা সব ধরনের শেষ হয়ে গেছে, তো যারা আছেন ভোটাররা, বেশিরভাগ ভোটার বন্ধ আছে, শুক্র শনি বন্ধ ছুটির দিন থাকাতে অনেকেই ঢাকার বাইরে চলে গেছে। অনেকে আছেন যে বিভিন্ন ধরনের ভয় ভীতি পাচ্ছেন, নাশকতার ব্যাপার আছে, এগুলোর জন্য অনেকে বাড়ি চলে গেছেন। ঢাকা শহর বলতে গেলে 50% ফাঁকা হয়ে গেছে এবং বাস মানে সিএনজি এগুলোও কমে গেছে। কিন্তু অনেক যেহেতু ট্রান্সপোর্টের একটা ব্যাপার আছে, যে চলাচল করতে পারবে না এক জায়গা থেকে আরেক জায়গায়, এগুলোর ব্যাপার আছে।
আমাদের শ্রোতারাও আপনার মতোই বলছেন, কয়েকজন ইতিমধ্যে লিখেছেন, এই যে একজন মঞ্জুরুল আলম রিপন লিখেছেন, ঢাকা শহর ফাঁকা, 22 মিনিটে সদরঘাট থেকে মিরপুর এলাম, মিরপুর একে এলাম।
আচ্ছা, সদরঘাট থেকে মিরপুর
22 মিনিটে এসছেন,
চিন্তা করা যায় না যে এরকম ফাঁকা। কেউ ভয়ে গেছে বাড়িতে, কেউ ভোট দিবে না, আর ভোট কেন্দ্রেও সংখ্যা হয়তো বা 50% হবে না, কারণ কি ঢাকা শহরে কেউ নেই বলতে গেলে,
একজন লিখেছেন যে ঢাকা থেকে সবাই বাড়ি গেছে ঈদ উদযাপন করতে, ভোট দিতে নয়, সবার মুখে এমন কথা, এটি একটি আশ্চর্য ব্যাপার, মানে
ছুটির একটা মনোভাব নিয়ে গেছে।
মোর্শেদ আলম নামে
পিকনিক একটা ব্যাপার, সবাই আত্মীয় স্বজন সব একসাথে হবে, এটা একটা প্ল্যান আর কি, যে সবাই তো ছুটি পায় না একসাথে, ভোটের সময় এখন একটা সবাই একসাথে ছুটি পেল, এটাও একটা ব্যাপার।
হ্যাঁ, আরেকটি সেলিম নাম বলে,
নাম হচ্ছে আরেকজনের নাম হচ্ছে হাবিব, হাবিব, বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে ভয়েস অফ আমেরিকার নিজস্ব সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাক্ষাৎকার মতামত নিয়ে আপনাদের কি মনে হয়, এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে কিনা, আপনাদের মতামত জানতে চাই। আচ্ছা, এটা
মতামত আমাদের এই আলোচনায় প্রকাশ পাচ্ছে। পরবর্তী,
আচ্ছা, টাঙ্গাইল থেকে একজন লিখেছেন, না এটা উনি শ্রবণ মান সম্পর্কে লিখেছেন, ইলেকশন সম্পর্কে নয়। তারপরে মাসুদুর রহমান লিখেছেন, ফেসবুকে দেখলাম সিইসি হাসপাতালে হাসপাতাল ঠিক করতে রাখতে বলেছেন, কেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর শুনবো যারা মাঠ পর্যায়ে কাজ করছেন। তারপরে জবরাজ চৌধুরী লিখেছেন, কোন পদক্ষেপ নেওয়া হয় না কেন, সাংবাদিকদের বাধা দেওয়ার ব্যবস্থা কেন করা হয়েছে, বাধা দেওয়া কেন?
যাই হোক, আমরা মোয়াজ্জেম হোসেন শাকিল কি আছে লাইনে? আচ্ছা, মোয়াজ্জেম হোসেন শাকিল নাই। আমি কনকের কাছে একটি প্রশ্ন করব, যে এ পর্যন্ত যারা প্রথমবারের ভোটার বা যারা একেবারে তরুণ ভোটার, তারা নতুন ভোটারদের মধ্যে কি ধরনের সাড়া দেখতে পেয়েছে? কনক, যে যেখানে মানে যেখান থেকে মানে যাদের সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে, কি শুনছেন আজমির হোসেন? কনক, হ্যালো,
হ্যালো, আমি শাকিল, আমি শাকিল লাইনে আছি কক্সবাজার থেকে।
আচ্ছা,
শাকিল যেহেতু আছেন, আমার মনে হয় যে আপনি যেহেতু রোহিঙ্গা শিবিরের একেবারে কাছে, ওখানকার কি পরিস্থিতি,
নিরাপত্তা এবং নির্বাচনকে নিয়ে তাদের ধারণা কি?
হ্যাঁ, আমরা আজকে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম কক্সবাজার মেরিন ড্রাইভ হয়ে।
তারা যদিও ভোটার নন, রোহিঙ্গা ক্যাম্পের যারা বাসিন্দা, হ্যাঁ,
16 নম্বর ক্যাম্প পর্যন্ত, তো ওই ক্যাম্পে যাওয়া আসা কালীন সময়ে আমরা সেনাবাহিনীর টহল দেখেছি, অতিরিক্ত বিজিবি পুলিশ র‍্যাব মোতায়েন দেখেছি, তো ওখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা আজকে সকালে গিয়েছিলাম, দুপুরে আবার আমরা ফিরে এসেছি ক্যাম্প থেকে। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে, রোহিঙ্গাদের সাথে আমরা বেশ কয়েকজন রোহিঙ্গাদের সাথে কথা বলেছি, যারা ক্যাম্প থেকে তাদের খুব জরুরি প্রয়োজনে বেরিয়ে এসেছে, বিশেষ করে তাদের খুব বেশি যাদের জরুরি আছে তারা অনুমতি নিয়ে বেরিয়ে এসছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে হ্যাঁ, তাদের সরকারের যে বিধি নিষেধ বা নিরাপত্তার জন্য যা তাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওরা সবগুলো মেনে চলছেন, ওখানে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া কক্সবাজারের সবখানেই সেনাবাহিনীর টহল, বিজিবি, র‍্যাব পর্যাপ্ত ফোর্স টহল দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার সকল আয়োজন প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
আমাদের হাতে সময় নেই, ঠিক আছে শাকির, আমরা জানলাম যে নিরাপত্তা ব্যবস্থা ওখানে জোরদার করা হয়েছে, সেটা আমরা জানি। তো আর কিছু তো সংযোগ করেনি আমরা, আমার মনে হয় যে আজমির হোসেন কনক, হ্যালো, আজমির হোসেন কনক কি লাইনে আছে?
জি আমি লাইনে আছি এবং আমি শুনতে পাচ্ছি আপনাদের অসংখ্য
ধন্যবাদ। শাকিল অনেক অনেক ধন্যবাদ। আমি কনকের কাছে যে প্রশ্নটা রাখছি যে ফার্স্ট টাইম ভোটার যারা প্রথম যারা ভোট দিতে যাচ্ছেন তরুণ ভোটারদের মধ্যে কি ধরনের সাড়া দেখতে পেয়েছো?
তরুণ যারা ভোটার তারা এবার কিন্তু প্রচুর উচ্ছ্বাসিত ভোট দেওয়ার কারণে, তারা প্রথমবার ভোটার হচ্ছে এবং এই সময় তাদের কিন্তু বেশ কিছু তারা কিন্তু তাদের প্রত্যাশাও অনেক এবং প্রত্যেকেই সচেতন ভোটার, মানে প্রথমেই ভোটার হচ্ছে এই কারণে যে তারা এটাকে গুরুত্ব দিচ্ছে না সেরকম নয়, সবাই খুব গুরুত্ব দিচ্ছে, তাদের অনেক দাবিও আছে। যেমন এই এটা খুবই দ্রুত পরিবর্তনশীল পৃথিবী, খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, তো তারা তরুণদেরকে চায় যারা এই পৃথিবীর মোড় গুলো বাঁকগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারে। এছাড়া ভোটার আমাদের এবারে প্রায় অর্ধেক ভোটারই তরুণ, তো তারা কিন্তু কর্মসংস্থানের সুযোগ চাইছে, ছাত্র সংসদ নির্বাচন চাইছে, তারপর বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন সংকট রয়েছে সেই সংকটের সমাধান চাইছে, চাকরির বয়সসীমা নিয়ে তাদের দাবি আছে, মত প্রকাশের স্বাধীনতা চাইছে, উদ্যোক্তা হওয়ার যে পরিবেশ সেটি চাইছে, চাকরির পরীক্ষায় ফি অনেক বেশি এটি তারা কমাতে চাইছে, একই সাথে দলীয় সমর্থনে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের নানান রকমের অভিযোগ পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে সংবাদ, সেগুলো যেন বন্ধ হয় সে ব্যাপারেও তারা কিন্তু প্রতিপক্ষের দৃষ্টি চায়, এরকম জনকল্যাণমুখী তারা এমন প্রতিনিধি চায় যারা এগুলো সংকট সমাধান করতে পারবে, পরিবেশ অঞ্চল একটা অবসান ঘটাতে চায়, প্রশ্ন ফাঁস যেন না হয়, ঢাকা ট্রাফিক জ্যাম যেন কমে যায়, এরকম নানান রকমের কিন্তু তাদের চাহিদা রয়েছে।
আচ্ছা ধন্যবাদ আজমল হোসেন কনক, কারণ আমরা জানলাম না আমরা আমাদের যেতে হবে, এখানে দুজন রয়েছেন আকবর হায়দার কেরর এবং রাজীব পরমাশিষ রয়েছেন। কনক অনেক অনেক ধন্যবাদ, আমরা তরুণ ভোটারদের সম্পর্কে অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার আমাদের এখানে যুক্তরাষ্ট্রের দিকে দৃষ্টি ফেরাবো, ক্যালিফোর্নিয়ায় আবুল আসে রাজীব। হ্যালো
জি, ধন্যবাদ আপা, আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, খুব সংক্ষেপে বলো যে ওখানে কি অবস্থা।
প্রবাসীদের মধ্যে একটা চরম উৎসাহ বিরাজ করছে, আপনার এক ধরনের তারা সবসময় যারা প্রবাসীরা যখন এক হচ্ছে তারা নির্বাচন নিয়ে কথা বলছে, তবে একটা আক্ষেপ তাদের রয়েছে যে তারা ভোট দিতে পারছে না। গত কয়েক বছর ধরে আলোচনা চলছিল যে নির্বাচন কমিশন হয়তো এবারে নির্বাচন থেকে ব্যবস্থা করবে যে প্রবাসীরা ব্যালটের আপনার পোস্টাল ব্যালটের মাধ্যমে অথবা এখানে যে আপনার
মানে যে কোনো উপায়ে প্রবাসীরা ভোট দিতে পারবে,
কিন্তু সেটা সম্ভব হয়নি, এটা একটা আক্ষেপ রয়েছে। একটা ইন্টারেস্টিং হচ্ছে যে প্রবাসীরা বিশেষ করে ক্যালিফোর্নিয়া প্রবাসী ক্যালিফোর্নিয়ার যারা প্রবাসীরা আছেন তারা এই নির্বাচনের ফলাফল দেখার জন্য তারা ওয়াচ পার্টির আয়োজন করছে। আমি তিনটা পার্টির কথা জানছি, রোববার সকাল থেকে বিভিন্ন গ্রুপে তারা বিভিন্ন জায়গাতে রেস্টুরেন্টে এবং অন্যান্য অফিসে তারা বসে তারা একসাথে নির্বাচনের ফলাফল দেখবে।
এটা সব দলের
আওয়ামী লীগ, এখানকার স্থানীয় আওয়ামী লীগ এবং স্থানীয় বিএনপি তারা দুটো আলাদা জায়গায় আয়োজন করেছে, পাশাপাশি নিরপেক্ষ যারা রয়েছে যারা কোনো দল করেন না তারাও একটা স্থানীয় রেস্টুরেন্টে বসে সেটা করবেন। এবং আমি ভয়েস অফ আমেরিকা শ্রোতাদের জানিয়ে রাখছি যে সেই ওয়াচ পার্টিগুলো আমরা
ধন্যবাদ রাজীব। আমরা এবার নিউ ইয়র্কে আকবর হায়দার কিরণের কাছে যাচ্ছি। কিরণ?
হ্যাঁ জি আপা, আমি সাথে আছি। আর আমরা নির্বাচন নিয়ে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা এবং উদ্বেগ সবকিছু একসাথে পরিলক্ষিত হচ্ছে। আমি পরশুদিন নৌকা মার্কার সমর্থনে একটা বিরাট সমাবেশে যোগ দিয়েছিলাম, যেখানে রথীন্দ্রনাথ রায় থেকে শুরু করে আরো অনেকে ছিলেন, কিন্তু ধানের শীষের পক্ষে কিন্তু কোন সমাবেশ কিন্তু লক্ষ্য করিনি। কিন্তু সবকিছু মিলিয়ে প্রবাসীরা অত্যন্ত আগ্রহ এবং উদ্বেগ নিয়ে আসেন, এটা বলতে পারি। কারণ এখন
আচ্ছা আমরা শুনেছিলাম কিরণ, জাতিসংঘের সামনে ধানের শীষের যারা সমর্থক তারা কি একটা সমাবেশ করেছিলেন জাতিসংঘের সামনে?
না, সেটা তো হচ্ছে এক ধরনের বিক্ষোভ, কিন্তু এরা যারা নৌকা সমর্থক তারা একটা বড় রেস্টুরেন্ট মানে ভাড়া করে একটা উৎসবের মতো করেছে আর কি, গান কবিতা সবকিছু দিয়ে। তো মানে আসলে এখন আমরা যারা বাইরে রয়েছি, যারা সাধারণ নাগরিক, যারা রাজনীতি করেন বা যারা এমনি মানে নিরপেক্ষ মানুষ, সবাই কিন্তু দেশে কি হচ্ছে না হচ্ছে সবকিছু জানতে পারেন, দেখতে পারেন, কারণ
সেখানে কি দেখছেন ভারতের কি অবস্থা, পশ্চিমবঙ্গে কি অবস্থা, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে? পরম,
আমি মনে করছি যে বাংলাদেশে ইলেকশনের ব্যাপারে পশ্চিমবঙ্গ বা ভারতের এই মুহূর্তে যে উন্মাদনা, পশ্চিমবঙ্গের বিশেষ করে যেন ইলেকশনটা এখানেই হচ্ছে, কেননা এখানকার সমস্ত মিডিয়ার থেকে কিন্তু প্রতিনিধি ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছে গিয়েছেন। আজকের কলকাতার সমস্ত বাংলা দৈনিকের কিন্তু বিদেশের পাতায় হেডলাইন কিন্তু শুধুমাত্র বাংলাদেশের নির্বাচন। আমি যদি পত্রপত্রিকার নামগুলো বলি, আনন্দবাজার, বর্তমান, আজকাল, এই সময়, সংবাদ প্রতিদিন, যুগশঙ্খ, একদিন, তারা কিন্তু বাংলাদেশের ইলেকশন নিয়েই পুরো পাতা জুড়ে তারা বিভিন্ন বর্ণনা দিয়েছেন। থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং কলকাতা এবং ভারতবর্ষের যারা বাংলা ভাষাভাষী মানুষ, তারা কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের ইলেকশনটার দিকে অবশ্যই তাকিয়ে রয়েছে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজকে সকালবেলা বেশ কয়েকজন ছেলে মেয়ের সঙ্গে কথা বলেছিলাম, তাদের প্রত্যেকেরই বক্তব্য বাংলাদেশের নির্বাচন মানেই মনে হচ্ছে ভারতের নির্বাচন, কিন্তু তাদের একটাই কথা, বাংলাদেশ যেন নিজেরই দেশ, বাংলাদেশ মানেই ইলিশ মাছ, আতিথেয়তা, মানে বাপ ঠাকুরদার থাকার জায়গা, বেড়াতে যাওয়ার জায়গা, জন্মভূমি দেখতে যাওয়ার জায়গা, একটা কিন্তু আবেগ জড়িয়ে রয়েছে সবারই বক্তব্য। ক্ষমতায় যে দলই আসুক না কেন, ভারত বাংলাদেশের সম্পর্ক যেন নিবিড় থাকে। একাত্তরের পর থেকে এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কে যেন কোনো ফাঁক তৈরি না হয় যারাই ক্ষমতায় আসুন না কেন।
জি
ধন্যবাদ পরমাশিস, খুব সুন্দর ভাবে, চমৎকার ভাবে এই উপসংহার টানলে। তো সেলিম, আমাদের হাতে কিন্তু একেবারেই সময় নেই,
শেষ করতে হচ্ছে, কারণ বিশ্ব সংবাদ পড়ার জন্য তাহিরাকে
স্টুডিওতে। তো আজকে আমাদের আলাপনের আলোচনা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।